রমাদান উপলক্ষে রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত। এই অডিও বুকটি উপমহাদেশের বিখ্যাত আলেম মুফতি মোহাম্মদ শাফি ওসমানি রাহিমাহুল্লার বিখ্যাত তাফসির গ্রন্থ মারিফুল কোরআনের অডিও ভার্সন। এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা, যেমনটা বলেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনতাজ আলাল কোরআনা রবিয়া কলবি, হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত।
ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাআদ। সংক্ষিপ্ত তাফসীর সিরিজের আজকের আলোচনা পবিত্র কোরআনের 105 নম্বর সূরা ফিল নিয়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম।
শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ।
আপনি কি দেখেননি আপনার রব হাতি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلِ।
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ।
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল, অতঃপর তিনি তাদেরকে চাবানো ঘাসের মতো করে দেন। আপনি কি জানেন না আপনার রব হাতি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন? এই প্রশ্নের উদ্দেশ্য ঘটনার ভয়াবহতা ফুটিয়ে তোলা। এরপর সেই ব্যবহার বর্ণিত হয়েছে। তিনি কি তাদের কাবাগৃহকে ধ্বংসস্তূপে পরিণত করার চক্রান্ত নস্যাৎ করে দেননি? এই প্রশ্নের উদ্দেশ্য ঘটনার সত্যতা প্রমাণ করা। তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এই পাখিগুলো তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল, অতঃপর আল্লাহ তাদেরকে চিবানো ঘাসের মতো দলিত করে দেন। সার কথা এই যে, যারা আল্লাহর নির্দেশাবলীর অবমাননা করে তাদের এই ধরনের শাস্তি থেকে নিশ্চিন্ত থাকা উচিত নয়। দুনিয়াতেই শাস্তি এসে যেতে পারে, যেমন এসেছে হাতি বাহিনীর উপর, আর তাছাড়া পরকালের শাস্তি তো অবধারিতই। এসুরায় হাতি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে হাতি বাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। আল্লাহ তাআলা নগণ্য পাখির মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধুলোয় মিশিয়ে দেন। মক্কা মুকাররমায় খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর হাতি বাহিনীর এই ঘটনা সংঘটিত হয়েছিল। কিছু বর্ণনা দ্বারাও এটি সমর্থিত এবং এটাই প্রসিদ্ধ উক্তি। মুহাদ্দিসগণ এই ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রকার মুজিজা হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু মুজিজা নবুয়ত দাবির সাথে নবীর সমর্থনে প্রকাশ করা হয়। নবুয়ত দাবির আগে, বরং নবীর জন্মেরও আগে, আল্লাহ তাআলা মাঝে মাঝে দুনিয়াতে এমন ঘটনা ও নিদর্শন প্রকাশ করেন যা অলৌকিকতায় মুজিজার মতো হয়ে থাকে। এই ধরনের নিদর্শনগুলোকে মুহাদ্দিসদের পরিভাষায় বলা হয় আর হাসাত। রাহাসের অর্থ ভিত্তি ও ভূমিকা। এসব নিদর্শন নবীর নবুয়ত প্রমাণের ভিত্তি ও ভূমিকা হয় বিধায় এগুলোকে আর হাসাত বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এমনকি জন্মের আগে এ ধরনের কয়েক প্রকার আর হাসাত প্রকাশ পেয়েছে। হাতি বাহিনীকে আসমানি আজাব দ্বারা প্রতিহত করাও এসবের অন্যতম। এবার জেনে নেওয়া যাক হাতি বাহিনীর সেই ঘটনা সম্পর্কে। এ সম্পর্কে হাদিসবিদ ও ইতিহাসবিদ ইবনে কাসীরের ভাষ্য হচ্ছে, আরবের ইয়েমেন প্রদেশ তখন মুশরিক হেমিয়ারি রাজাদের অধীনে ছিল। তাদের সর্বশেষ রাজা ছিল জুনওয়াস। সে সময় খ্রিস্টান সম্প্রদায় ছিল সত্য ধর্মের অনুসারী। রাজা জুনওয়াস তাদের উপর অমানসিক নির্যাতন চালিয়েছিল। সে একটি দীর্ঘ ও প্রশস্ত গর্ত খনন করে তাতে আগুন জ্বালায়। অতঃপর যত খ্রিস্টান পৌত্তলিকতার বিরুদ্ধে এক আল্লাহর ইবাদত করত তাদেরকে সেই গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়। এভাবে নির্যাতিতদের সংখ্যা ছিল 20,000-এর কাছাকাছি। এই গর্তের কথাই সূরা বুরুজে আসহাবুল উহদুদ নামে ব্যক্ত হয়েছে। তাদের মধ্যে দুই ব্যক্তি কোনো রকমে অত্যাচারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা সিরিয়ার রোমান শাসকের দরবারে যেয়ে খ্রিস্টানদের প্রতি রাজা জুনওয়াসের লোমহর্ষক অত্যাচারের কাহিনী বর্ণনা করে। রোমান শাসক ইয়েমেনের নিকটবর্তী আবিসিনিয়ার খ্রিস্টান সম্রাটের কাছে এর প্রতিশোধ গ্রহণের জন্য চিঠি পাঠান। তিনি তার বিরাট সৈন্যবাহিনী, দুই সেনানায়ক আরবাত ও আব্রাহার নেতৃত্বে রাজা জুনওয়াসের মোকাবেলায় পাঠিয়ে দিলেন। আবিসিনিয়ার সেনাবাহিনী ইয়েমেনের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সমগ্র ইয়েমেনকে হেমিয়ারিদের কবল থেকে মুক্ত করল। রাজা জুনওয়াস পালিয়ে যায় এবং পরে সমুদ্রে ডুবে মারা যায়। এভাবে আরবাত ও আব্রাহার মাধ্যমে ইয়েমেন আবিসিনিয়া সম্রাটের দখলে এলো। এরপর আরবাত ও আব্রাহার মধ্যে ক্ষমতার লড়াই হল এবং আরবাত নিহত হল। আবিসিনিয়ার সম্রাট বিজয়ী আব্রাহাকে ইয়েমেনের শাসক নিযুক্ত করলেন। ইয়েমেন জয় করার পর আব্রাহার ইচ্ছা হল যে সে সেখানে এমন একটা বিশাল সুরম্য গির্জা নির্মাণ করবে যে যার নজির পৃথিবীতে নেই। এতে তার লক্ষ্য ছিল এই যে ইয়েমেনের আরব বাসিন্দারা প্রতি বছর হজ করার জন্য মক্কায় গিয়ে বায়তুল্লাহর তাওয়াফ করে। তারা এই গির্জার মাহাত্ম্য ও জাঁকজমকে অভিভূত হয়ে বায়তুল্লার পরিবর্তে এই গির্জায় আসবে। এই ধারণার বশবর্তী হয়ে সে এক বিরাট সুরম্য গির্জা নির্মাণ করল। নিচে দাঁড়িয়ে কেউ এই গির্জার উচ্চতা পরিমাপ করতে পারত না। সোনা রূপা ও মূল্যবান হীরা জহরত দ্বারা কারুকার্য খচিত এই গির্জা নির্মাণ করার পর সে ঘোষণা করল, এখন থেকে ইয়েমেন থেকে কোনো বাসিন্দা হজের জন্য কাবায় যেতে পারবে না, এর পরিবর্তে তারা এই গির্জায় ইবাদত করবে। আরবে যদিও পৌত্তলিকতার জোর বেশি ছিল, কিন্তু দীনে ইব্রাহিম এবং কাবার মাহাত্ম্য ও মহব্বত তাদের অন্তরে প্রবল ছিল। তাই আদনান, কাহতান ও কোরাইশ উপজাতিদের মধ্যে এই ঘোষণার ফলে ক্ষোভ ও অসন্তোষ তীব্র হয়ে উঠল। সে মতে তাদেরকেও রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে গির্জায় প্রবেশ করে প্রস্রাব পায়খানা করে দিল। কোনো কোনো বর্ণনা আছে যে তাদের এক যাযাবর গোত্র নিজেদের প্রয়োজনে গির্জার কাছে আগুন জ্বালিয়েছিল। সেই আগুন গির্জায় লেগে যায় এবং গির্জার অনেক ক্ষতি হয়। আব্রাহাকে সংবাদ দেয়া হল যে জনৈক কুরাইশি এই দুষ্কর্ম করেছে। তখন সে ক্রোধে অগ্নিশম্মা হয়ে শপথ করল, আমি কুরাইশদের কাবাঘর নিশ্চিহ্ন না করে শান্ত হব না। অতপর সে এর প্রস্তুতি শুরু করল এবং আবিসিনিয়া সম্রাটের কাছে অনুমতি প্রার্থনা করল। সম্রাট কেবল অনুমতিই দিলেন না, বরং তার মাহমুদ নামক খ্যাতনামা হাতিটিকেও আব্রাহার সাহায্যার্থে পাঠিয়ে দিলেন। কোনো কোনো বর্ণনায় আছে যে এই হাতিটি এমন বিশাল ছিল যে এর সমতুল্য সচরাচর দেখা যেত না। এছাড়া আরও আটটি হাতি এই বাহিনীর জন্য সম্রাটের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। এত সব হাতি পাঠানোর উদ্দেশ্য ছিল কাবাঘর ধ্বংস করার কাজে হাতি ব্যবহার করা। পরিকল্পনা ছিল এই যে কাবাঘরের স্তম্ভে লোহার মজবুত ও লম্বা শেকল বেঁধে দেওয়া হবে, অতপর সেসব শেকল হাতির গলায় বেঁধে দেওয়া হবে, ফলে সমগ্র কাবাঘর মাটিতে ধসে পড়বে। নাউজুবিল্লাহ। আরবে এই আক্রমণের সংবাদ ছড়িয়ে পড়লে সমগ্র আরব মোকাবেলা করার জন্য তৈরি হয়ে গেল। ইয়েমেনি আরবদের মধ্যে জুনকা নামক এক ব্যক্তির নেতৃত্বে আরবরা আব্রাহার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আব্রাহার পরাজয় ও লাঞ্ছনা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষণীয় বিষয়রূপে তুলে ধরা। তাই আরবরা যুদ্ধে সফল হতে পারল না। আব্রাহা তাদেরকে পরাজিত করে জুনকারকে বন্দী করল। এরপর সে সামনে অগ্রসর হয়ে খাসআম গোত্রের কাছে উপনীত হলে গোত্র সর্দার নুফাইল ইবনে হাবিব তার মোকাবেলায় অবতীর্ণ হল, কিন্তু আব্রাহার লস্কর তাকেও পরাজিত ও বন্দী করল। আব্রাহা নুফাইলকে হত্যা না করে পথ প্রদর্শক কাজে নিয়োজিত করল। অতপর এই সেনাবাহিনী তায়েফের নিকটবর্তী হলে সেখানকার সাকিফ গোত্র আব্রাহাকে বাধা দিল না, কারণ তার আগে দুটি যুদ্ধে আব্রাহার বিজয় ও আরবদের পরাজয়ের ঘটনা সম্পর্কে জানত। তারা আব্রাহার সাথে সাক্ষাৎ করে এই মর্মে এক শান্তি চুক্তিও সম্পাদন করল যে তারা আব্রাহার সামনে প্রতিরোধ সৃষ্টি করবে না, যদি তায়েফে নির্মিত তাদের লাত নামক মূর্তির মন্দির অক্ষত থাকে। উপরন্তু তারা পথ প্রদর্শনের জন্য তাদের সর্দার আবু রিগালকেও আব্রাহার সঙ্গে দিয়ে দেয়। আব্রাহা এতে সম্মত হয়ে আবু রিগালকে সাথে নিয়ে মক্কার অদূরে মাগমাস নামক স্থানে পৌঁছে গেল। সেখানে কুরাইশ গোত্রের উট চড়ানোর জায়গা ছিল। আব্রাহা সর্বপ্রথম সেখানে হামলা চালিয়ে সমস্ত উট বন্দী করে নিয়ে নিল। এতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। এখান থেকে আব্রাহা বিশেষ দূত মারফত মক্কা শহরে কুরাইশ নেতাদের কাছে বলে পাঠালো যে আমরা কুরাইশদের সাথে যুদ্ধ করতে চাই না, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কাবাঘর ধ্বংস করা। এই লক্ষ্য অর্জনে বাধা না দিলে কুরাইশদের কোনো ক্ষতি করা হবে না। বিশেষ দূত হানাদা এই বার্তা নিয়ে মক্কায় প্রবেশ করলে সবাই তাকে প্রধান কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের ঠিকানা বলে দিল। হানাতা তার সাথে আলাপ আলোচনা করে আব্রাহার বার্তা পৌঁছে দিল। এবেনি সাক রহিমাহুল্লার বর্ণনা মতে আব্দুল মুত্তালিব প্রত্যুত্তরে বলেছিলেন, আমরাও আব্রাহার মোকাবিলায় যুদ্ধে লিপ্ত হবার আশা রাখি না, মোকাবেলা করার যথেষ্ট শক্তিও আমাদের নেই, তবে এ কথা বলে দিচ্ছি যে এটা আল্লাহর ঘর, তার খলিল ইব্রাহিম আলাইহিসসালামের হাতে নির্মিত, আল্লাহ তাআলা নিজেই এর সংরক্ষণের জিম্মাদার। আব্রাহা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে করুক, দেখুক আল্লাহ কি করেন। হানাতা বলল, তাহলে আপনি আমার সাথে চলুন, আমি আব্রাহার সাথে আপনার পরিচয় করিয়ে দেব। আব্রাহা আব্দুল মুত্তালিবের সুদর্শন সৌম্য চেহারা দেখে সিংহাসন ছেড়ে নিচে বসল এবং আব্দুল মুত্তালিবকে সাথে বসাল। অতপর দোভাষীর মাধ্যমে আগমনের উদ্দেশ্য জিজ্ঞাসা করল। আব্দুল মুত্তালিব বললেন, আমার প্রয়োজন এতটুকুই যে আমার কিছু উট আপনার সৈন্যরা নিয়ে এসেছে, সেগুলো ছেড়ে দিন। আব্রাহা বলল, আমি যখন প্রথম আপনাকে দেখলাম তখন আমার মনে আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত হয়েছিল, কিন্তু আপনার কথাবার্তা শুনে তা সম্পূর্ণই বিনষ্ট হয়ে গেছে। আপনি আমার কাছে কেবল 200 উটের কথাই বলছেন, আপনি কি জানেন না যে আমি আপনাদের কাবা তথা আপনাদের দীন ধর্মকে ধ্বংস করতে এসেছি? আপনি এ সম্পর্কে কোনো কথাই বললেন না, আশ্চর্যের বিষয় বটে। আব্দুল মুত্তালিব জবাব দিলেন, উটের মালিক আমি, তাই উটের কথাই চিন্তা করেছি, আমি কাবা ঘরের মালিক নই, এর মালিক একজন মহান সত্তা, তিনি জানেন তার এই ঘরকে কিভাবে রক্ষা করতে হবে। আব্রাহা বলল, আপনার আল্লাহ একে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আপনি যা ইচ্ছা করুন। কোনো কোনো বর্ণনায় আছে যে আব্দুল মুত্তালিবের সাথে আরও কয়েকজন কুরাইশ নেতা আব্রাহার দরবারে গিয়েছিলেন। তারা আব্রাহার কাছে এই প্রস্তাব রাখলেন যে আপনি আল্লাহর ঘরে হস্তক্ষেপ না করলে আমরা উপত্যকার এক তৃতীয়াংশ ফসল আপনাকে খারাজ হিসেবে দিব। কিন্তু আব্রাহা এ প্রস্তাব মানতে সম্মত হল না। আব্দুল মুত্তালিব তার উট নিয়ে শহরে ফিরে এলেন। অতপর তিনি বায়তুল্লার চৌকাঠ ধরে দোয়ায় মশগুল হলেন। কুরাইশ গোত্রের বহু লোকজন তার দোয়ায় শরিক হল। তারা বলল, হে আল্লাহ, আব্রাহার পীরায়ের বাহিনীর মোকাবেলা করার সাধ্য আমাদের নেই, আপনি আপনার ঘরের হেফাজতের ব্যবস্থা করুন। কাকতি মিনতি সহকারে দোয়া করার পর আব্দুল মুত্তালিব সঙ্গী সাথীদেরকে নিয়ে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে পড়লেন। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে আব্রাহার বাহিনীর উপর আল্লাহর গজব পতিত হবে। ভোরবেলায় আব্রাহা কাবাঘর আক্রমণের প্রস্তুতি নিল এবং মাহমুদ নামক প্রধান হাতিটিকে আগে চলার ব্যবস্থা করল। বন্দী নুফাইল ইবনে হাবিব সামনে গিয়ে হাতির কান ধরে বিড়বিড় করে বলতে লাগল, তুই যেখান থেকে এসেছিস সেখানেই নিরাপদে চলে যা, কেননা তুই এখন আল্লাহর সংরক্ষিত শহরে আছিস। এরপর সে হাতির কান ছেড়ে দিল। হাতি এ কথা শুনেই বসে পড়ল। চালকরা আপ্রাণ চেষ্টা করে তাকে উঠাতে চাইল, কিন্তু সে নিজের জায়গা থেকে এক বিন্দুও সরল না। বড় বড় লোহার রড দ্বারা পেঁচানো হলো, নাকের ভিতরে লোহার শিক ঢুকিয়ে দেয়া হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না, হাতিটি দাঁড়ালো না। তখন তারা ইয়েমেনের দিকে ফিরিয়ে দিতে চাইল, সে তৎক্ষণাৎ উঠে পড়ল। এরপর সিরিয়ার দিকে চালাতে চাইলে চলতে লাগলো। এরপর পূর্ব দিকেও কিছু দূর চলল। এসব দিকে চালানোর পর যখন আবার মক্কার দিকে চালানো হলো, তখন আবার আগের মতো বসে পড়ল। এখানে তো আল্লাহর কুদরতের এই প্রদর্শন চলছিলই। অপরদিকে সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখি সারিবদ্ধভাবে উড়ে আসতে দেখা গেল। এগুলোর প্রত্যেকটির কাছে ছিল ছোলা অথবা মসুরের সমান তিনটি করে পাথর, একটি ঠোঁটে ও দুই পায়ে দুটি। ওয়াকিদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন, পাখিগুলো অদ্ভুত ধরনের ছিল যা আগে কখনও দেখা যায়নি। দেখতে দেখতে সেগুলো আব্রাহার বাহিনীর উপর ছেয়ে ফেলল এবং বাহিনীর উপর পাথর নিক্ষেপ করতে লাগল। প্রত্যেকটি পাথর সেই কাজ করল যা বন্দুকের গুলিও করতে পারে না। পাথর যে ব্যক্তির উপর পড়ত তাকে এপার উপর ছিদ্র করে মাটিতে মিশে যেত। এই আজাব দেখে সব হাতি ছুটাছুটি করে পালিয়ে গেল। একটি মাত্র হাতি ময়দানে ছিল যা পাথরের আঘাতে নিহত হল। বাহিনীর সব মানুষ অবশ্য সেখানে প্রাণ হারায়নি, বরং তারা বিভিন্ন দিকে পালিয়ে গেল এবং পথের মধ্যে পড়ে মৃত্যুমুখে পতিত হল। আব্রাহাকে কঠোর শাস্তি দেওয়া উদ্দেশ্য ছিল, তাই সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেনি, কিন্তু তার দেহে মারাত্মক বিষ সংক্রমিত হয়েছিল। রাজধানী সানায় পৌঁছানোর পর তার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে মৃত্যুমুখে পতিত হয়। আব্রাহার হাতেই মাহমুদের সাথে দুজন চালক মক্কায় রয়ে গেল। তারা অন্ধ ও বিকলাঙ্গ হয়ে গিয়েছিল। মুহাম্মদ বিন ইসহাক রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি এই দুজন চালককে অন্ধ ও বিকলাঙ্গ অবস্থায় দেখেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই বিকলাঙ্গ ও অন্ধ দুজনকে ভিক্ষা করতে দেখেছি। হাতি বাহিনীর এই ঘটনা সম্পর্কেই আলোচ্য সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হয়েছে, আলাম তাওরা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। এখানে আলাম তাওরা, আপনি কি দেখেননি বলা হয়েছে, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন কার আগের ঘটনা, কাজেই দেখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যে ঘটনা এমনভাবে নিশ্চিত যে তা ব্যাপকভাবে প্রত্যক্ষ করা হয়েছে, সেই ঘটনার জ্ঞানকেও দেখা বলে ব্যক্ত করা হয়। এটা যেন চাক্ষুষ ঘটনা, এক পর্যায়ে দেখাও প্রমাণিত আছে। যেমন আগে উল্লেখ করা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আসমা রাদিয়াল্লাহু আনহা দুজন হাতি চালককে অন্ধ ও বিকলাঙ্গ রূপে ভিক্ষা করতে দেখেছিলেন। তৈরন আবাবিল, এখানে আবাবিল শব্দটি বহুবচন, অর্থ পাখির ছাক, কোনো বিশেষ প্রাণীর নাম নয়। এই পাখি আকারে কবুতর অপেক্ষা সামান্য ছোট ছিল, কিন্তু এ জাতীয় পাখি আগে কখনো দেখা যায়নি। বিহজারতিম মিন সিজ্জিল, ভেজা মাটি আগুনে পুড়ে যে পাথর হয় সেই পাথরকে সিজ্জিল বলা হয়ে থাকে। এতে ইঙ্গিত রয়েছে যে পাথরেরও নিজস্ব কোনো শক্তি ছিল না, কিন্তু আল্লাহর কুদরতে সেগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করেছিল। ফাজা আলাহুম কা আসফিম মাকুল, আসফের অর্থ ভুসি, ভুসি নিজেই ছিন্ন বিচ্ছিন্ন তৃণ। তার উপর যদি কোনো জন্তু সেটিকে চিবায় তখন এই তৃণ আর তৃণ থাকে না। পাথরের আঘাতে আব্রাহার সেনাবাহিনীর এই অবস্থাই হয়েছিল। হাতি বাহিনীর এই অভূতপূর্ণ ঘটনা সমগ্র আরবের অন্তরে কুরাইশদের মাহাত্ম আরও বাড়িয়ে দিল। এখন সবাই স্বীকার করতে লাগল যে তারা আসলেই আল্লাহ ভক্ত, তাদের পক্ষ থেকে আল্লাহ স্বয়ং তাদের শত্রুকে ধ্বংস করে দিয়েছেন। এই মাহাত্মের প্রভাবেই কুরাইশরা বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেত এবং পথের মধ্যে কেউ তাদের কোনো ক্ষতি করত না। অথচ তখন সাধারণের জন্য দেশ সফর করা ছিল জীবন বিপন্ন করার নামান্তর। পরবর্তী সূরা কুরাইশে তাদের এই সফরের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করার দাওয়াত দেওয়া হয়েছে। সূরা ফিলের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ। ওসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015